ஓ மா சண்டாலா பிரதிஹதரயோ யஸ்ய பிரேமா பிரவாஹோ லோகாதீதோப்யஹ நஜஹோ லோக கல்யாண மார்கம் த்ரைலோகேப்யா பிரதிமமஹிமா ஜானகீ ப்ராணவந்தோ பக்த்யா ஜ்ஞானம் வ்ருதவரவபு சீதயாயோ ஹி ராமஹ ஸ்தப்தீக்ருத்யா ப்ரலயகலிதம் வாஹவோத்தம் மஹாந்தம் ஹித்வா ராத்ரிம் ப்ரக்ருதி ஸஹஜாம் அந்ததாமீஸ்த்ரமிஸ்ரம் கீதம் ஶாந்தம் மதுரமப்யஹ சிங்ஹநாதம் ஜகர்ஜ ஸோயம் ஜாத ப்ரதித புருஷோ ராமகிருஷ்ணஸ்த்விதானிம் ஜய ஜய ராமகிருஷ்ணோ மஞ்சகல்போத்தரு ஜய ஜய பகவான் ஜகதேரு குரு ஜய 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 குரு மாதா ஜய ஜய ராமகிருஷ்ணோ மஞ்சகல்போத்தரு ஜய ஜய பகவான் ஜகதேரு குரு ஜய ஜய குரு மாதா ஜகதோ ஜனனீ ராமகிருஷ்ண பக்தி தாத்ரே சைதன்யோதாயினீ ஜய ஜய ராமகிருஷ்ண இஷ்ட கோஷ்டிகண் சவார சரணோரெனு மாகே அதம்.
ஸ்ரீ ভগবানের কৃপায় আজ আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। যে মঙ্গলাচরণটি গাওয়া হলো, জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, ভুলে যাওয়ার তার কারণ একটাই, প্রথমবার যখন মঙ্গলাচরণ লেখা হয়েছিল তাতে মা ছিলেন না, শুধু ছিল এরকম জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে এ অধম। প্রথম খণ্ড মুদ্রিত হয়ে আমেরিকায় স্বামীজির কাছে চলে গেল। স্বামীজি তাকে লিখলেন যে শক্তি বিনা জগতের উদ্ধার হয় না, অতএব শক্তির প্রকাশ যেন এই মন্ত্রগুলোতে থাকে। তারপরেই সংযুক্ত হলো আরো দুটি লাইন, জয় 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 জগন্মাতা জয় জয় রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। এই দুটি লাইন, দুটি ছত্র আবার সংযুক্ত হল এবং যত পুঁথি ভেতরে যাওয়া হয়েছে তত আমরা দেখব বিভিন্ন জায়গায় তিনি মাকে নিয়ে, ঠাকুর এবং মাকে নিয়ে এত সুন্দর মঙ্গলাচরণ লিখেছেন, তার একটু একটু করে কাব্য প্রতিভা তৈরি হয়েছিল। কালকে আমরা বলছিলাম এত অল্প লেখাপড়া শিখেছিলেন যে ওই ছেলেদের অক্ষর জ্ঞান দেওয়ানো ছাড়া তার আর কোনো কাজ ছিল না, তিনি আর অন্য কোনো কিছু করতে পারতেন না। কিন্তু যত এই পুঁথির ভেতরে যাব, কালকে সেই রসগোল্লার গল্প যত ভেতরে ডুববো তত দেখব তার কাব্য প্রতিভার এমন স্ফুরণ ঘটেছেন। তিনি যখন প্রথম প্রস্তাব দিলেন স্বামীজিকে যে তিনি এরকম একটি লিখতে চান, বাড়িতে যখন তিনি ফিরে গেলেন ঠাকুরের মহাপ্রয়াণের পর, সেখানে সত্যনারায়ণের সিন্নির হল, সত্যনারায়ণের যে ব্রত কথা হয়, নারায়ণের যে পাঁচালি পড়া হয়, সেই পড়তে পড়তে তার মনে হলো যে এমন যদি শ্রীরামকৃষ্ণকে নিয়ে এরকম যদি কোনো একটি লীলাকথা লেখা যায় যেটি সহজ সরল ভাষায় হবে এবং মেয়েরা, গ্রামের মেয়েরা যারা পাঁচালি পড়েন সেই পাঁচালি আকারের হবে, মেয়েরা যাতে পড়তে পারেন এরকম ভাবে যদি লেখা হয় তাহলে কেমন হয়। তার মনে হয়েছিল যে শ্রীরামকৃষ্ণ জীবন মেয়েরা যত বেশি জানবেন, মায়েদের ভেতরে যত বেশি এর প্রকাশ হবে, তত তা পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্ম তাদের ভেতরে সঞ্চারিত হবে। এবং ভগবানের কৃপায় আমার এই যেখানে যেখানে বলতে যাই সেখানে বাবাদের তুলনা মায়েদের সংখ্যাই বেশি, তার যে ভাবনা, অক্ষয় কুমারের যে ভাবনা, সেটি যেন বিমূর্ত হয়ে উঠেছে এই প্রত্যেকটি প্রকাশের মধ্যে দিয়ে। স্বামীজি তাকে শাঁকচুনি নামে অভিহিত করেছিলেন, বড় আনন্দ পেতেন তিনি। কি লিখেছিলেন তিনি নিজের সম্বন্ধে? তিনি লিখেছিলেন, জনে জনে আখ্যা দিলা নরেন্দ্র এখানে, সৌভাগ্য বিদিত হইনু শাঁকচুনি নামে। তার যে শাঁকচুনি নামে যে এতটুকু দুঃখ ছিল না, শাঁকচুনি মানে মেয়ে ভূত, তার যে এতটুকু তাতে দুঃখ ছিল না সেটা প্রকাশিত হয়েছে এখানে। আরো একজনকে তিনি খুব কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পুঁথি লেখার ব্যাপারে, ঠাকুরের কাছে নিয়ে আসার ব্যাপারে, তিনি হলেন দেবেন্দ্রনাথ মজুমদার, যার কথা আপনাকে কাল বলেছি। পুঁথি প্রকাশিত হওয়া শুরু হয়ে গেল। প্রথমে পুঁথি যখন প্রকাশিত হয় তখন এর নাম ছিল ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের চরিতামৃত, চৈতন্য চরিতামৃতের আকারে এটি লেখা হয়েছিল। প্রথম খণ্ড প্রকাশিত হলো, দ্বিতীয় হলো, তৃতীয় হলো, চতুর্থ, চারটি প্রকাশিত হয়ে যাওয়ার পরে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি নামে এটি আখ্যা পেয়ে একত্রে একটি গ্রন্থে এলো। পুঁথিকারের মনে একটু একটু যেন অহংকার এসে গেছে, আরে ভাই ঠাকুর সম্পর্কে আমরা হলাম অথেন্টিক। এমন সময় লীলা প্রসঙ্গ প্রকাশিত হওয়া শুরু হলো। তার মনে হলো, আমি লিখেছি, মাস্টারমশাই লিখেছেন, কেশববাবু লিখেছেন, তারপরে আমাদের জগদ্দানের উনি লিখেছেন, এ আবার নতুন ছেলে, এ কি লিখবে? তাই লীলা প্রসঙ্গ সম্পর্কে তিনি একটু নাক উঁচু করেই থাকতেন। এমন একটা সময় তিনি উদ্বোধনে এসেছিলেন, শরৎ মহারাজ তাকে একটা সেট, লীলা প্রসঙ্গের তখন যতগুলো খণ্ড বেরিয়েছিল সেগুলো একটি সেট তাকে দিয়েছিলেন। তিনি তুলে নিয়ে গিয়ে লফটে তুলে রেখেছিলেন, তখন তো লফট ছিল না, বাঁশের মাচা, বাঁশের মাচায় তুলে রেখে দিয়েছে, ও বই কি পড়ব। কিন্তু আদতে তো ভক্ত, তাই একদিন তার মনে হলো, আমার সন্ন্যাসী গুরু ভাই এত পয়সা খরচা করেছে বই দিল, আমার একটু পড়ে দেখা দরকার। পড়ে দেখার সময় তিনি একেবারে হতবাক হয়ে গেলেন যে তিনি যা লিখেছেন আর শরৎ মহারাজ যে লিখেছেন তার মধ্যে বিস্তর ফারাক আছে। তিনি প্রসন্নময় ইত্যাদি এদের কাছ থেকে যেমন শুনেছেন তার সঙ্গে তার কল্পনার রং মিশিয়ে নানা ঘটনা লিখেছেন, আর শরৎ মহারাজ ঠিক ওই একই সূত্র ধরে শুনেছেন, তারপরে দ্বিতীয় জনের কাছে সেটা ভেরিফাই করেছেন, তৃতীয় জনের কাছে সেটাকে আবার ভেরিফাই করিয়েছেন, তারপরে সেটিকে গ্রহণ করেছেন। শুরু হয়ে গেল লীলা প্রসঙ্গে ধরে ধরে পুঁথির অদল বদল। সবটা তিনি করে যেতে পারেননি, প্রথম দুখণ্ড তিনি সম্পূর্ণ অদল বদল করে দিয়ে গেছিলেন, শেষ দুখণ্ড শরৎ মহারাজকে দায়িত্ব দিয়েছিলেন যে বদল করে দেওয়া, শরৎ মহারাজ সেটি আর সময় আর অভাবে শারীরিক কারণে করে উঠতে পারেননি। তাই শেষের অংশটি পুঁথি যেমনভাবে প্রকাশিত হয়েছিল ঠিক তেমনভাবে আমাদের কাছে আছে। এই পুঁথি লেখার ব্যাপারে সবচেয়ে যার উৎসাহ ছিল তিনি হলেন শ্রী মা সারদা দেবী। মা সমস্ত কামার পুকুরে যে সমস্ত মহিলারা ছিলেন, প্রসন্নময়ী আদি, তারপরে রুক্মিণী, যারা সেই ১৪টি বোন কখনো শ্বশুর বাড়ি যেতে চাইতেন না ঠাকুরের দর্শন থেকে বঞ্চিত হবেন বলে, সেই তাদের যে প্রধানা বড় কন্যা ছিলেন রুক্মিণী দেবী, তাকেও ডেকে এনে মা তাকে দিয়ে তাদের দিয়ে তারা কেমনভাবে ঠাকুরকে দেখেছেন, তার বাল্যলীলা কীরকমভাবে হয়েছিল সেইগুলিকে বর্ণনা করিয়েছিলেন। আজকে এমনই একটি অধ্যায় ধরব যেখানে মা সংযুক্ত আছেন, অধ্যায়ের নাম বিবাহ। আপনাদের মনে হতে পারেন যে আমি সন্ন্যাসী, ঘর সংসার করিনি, সব কিছু ছেড়ে ছুড়ে চলে এসেছি, বিয়েতে আমার এত উৎসাহ কেন, বিয়ের গল্প বলার জন্য আমার এত উৎসাহ কিসের? একটা অদ্ভুত ঘটনা জানেন তো, কংসের কারাগারে একের পর এক হত্যা হচ্ছিল দেবকী সন্তানরা, একের পর এক কংস হত্যা করতেছিলেন, তার অষ্টম গর্ভের সন্তানের হাতে তার মৃত্যু ছিল, কিন্তু তিনি তাতেও সন্তুষ্ট নন, কোনো সন্তানকে তিনি বাঁচতে দিলেন না। এক ঝড়ের রাতে জন্ম হলো দু জায়গায় দুজনের, এপাশে কৃষ্ণের, ওপাশে আদ্যাশক্তি মহামায়ার নন্দের কুলে। তারপরে সেই ভয়ঙ্কর রাত, সেই ঝড় জল পেরিয়ে বসুদেব নিয়ে গেলেন সেই পুত্র সন্তানকে, আর মা ওখানে, মা যশোদা এত ক্লান্ত ছিলেন সন্তান প্রসবের পর, সেটি পুত্র না কন্যা সেটি দেখার সময় তার হয়নি, তাই তার সেই কন্যা সন্তানকে তিনি তুলে নিয়ে এলেন আর আমাদের শ্রীকৃষ্ণকে সেখানে রেখে এলেন। পরবর্তীকালে আপনারা সবাই গল্পটি জানি যে কংস এসে সেই কারাগারে সেই কন্যাটিকে ছুঁড়ে যখন মারতে গেলেন তখন সেই কন্যা উড়ে গেলেন শঙ্খচিলের আকার ধারণ করে, আর বলতে থাকলেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আদ্যাশক্তি মহামায়ার এই হিস্টোরিক্যাল জন্মতিথিটিকে ধরে আমরা এখনো দুর্গাপুজোর কাঠামো তৈরি করি। যদি মনে করে থাকি যে এই ষোড়শী পুজোর দিন মায়ের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, তাহলে মায়ের বিবাহের দিনটি কাঠামো পূজার দিন হিসেবে আমরা গ্রহণ করতে পারি। রামকৃষ্ণ সংঘে যারা আমরা মাকে সংঘ জননী, আমাদের জননী নিজের মা বলে গ্রহণ করি, মায়ের যে প্রথম বোধন, প্রথম যে তার সেই কাঠামোতে যে রূপ পেলে ছিল সেটা এই বিবাহের দিনেই হয়েছিল। তাই বিবাহের দিনটি বড় জরুরি, যেদিন আদ্যাশক্তি মহামায়াকে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব সকলের সামনে গ্রহণ করেছিলেন, সেই অধ্যায়টি পড়ব। আমরা যত পড়ব দেখব ঠাকুরের জীবন যদি খুব ভালো করে পড়ি লক্ষ্য করি তাহলে দেখব একটা যেন একটা নাটক, একবারে যেন ড্রামার প্রত্যেকটা প্রত্যেক দিনের চিত্রনাট্য নাট্য পরিচিতি সমস্ত কিছু যেন তৈরি হয়ে আছে। ভাবুন দেখি দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, রানী রাসমণি ব্রাহ্মণদের একবারে 16 আনার ওপর 18 আনা দক্ষিণা দিয়ে যাচ্ছেন। সবচেয়ে যে কম পয়সার যে বিদায় আদায় সেটা হচ্ছে এখনকার দিনের 500 টাকার সমান, যেখানে বামুনেরা সেই সময় টাকার জন্য ছোটাছুটি করতেন, তারা একজনও এলেন না রাসমণির মন্দিরে পুজো করতে। অথচ রাসমণির মন্দির যেদিন সত্যি অনেক বাধা বিপত্তি অতিক্রম করে প্রতিষ্ঠিত হলো, সেই দিনকে বিদায় আদায় নেবার জন্য সারা কলকাতা থেকে সব পণ্ডিতরা টোল ফেলে ছাত্রদের ট্যাঁকি করে নিয়ে দলে দলে এসে হাজির হয়েছিলেন। আপনাদের মনে হয় না কখনো যে একটা অদ্ভুত নাটক, এই চট্টোপাধ্যায় পরিবার একটা একটা করে বিশ্ব নাট্য অঙ্গনে আসবেন, তার জন্য যেন মা স্বয়ং একটা স্টেজ ক্রিয়েট করছেন। মায়ের বিবাহটাও ঠিক এ তাই, ঠাকুর একটুখানি পাগলামি তার শুরু হয়েছিল। দক্ষিণেশ্বরে যারা ছিলেন, যারা সেবায় ছিলেন, তারা সবাই কামারপুকুর নিবাসী। কামারপুকুর, দেওয়ানগঞ্জ, তার বালি দেওয়ানগঞ্জ, শিহর, এই সব অঞ্চলে, কারণ কোনো ব্রাহ্মণ সেখানে ঠাকুরের পুজো করতে রাজি হননি। তখন কি করলেন, বর্ধমান এবং কলকাতায় যে সমস্ত জায়গায় এই কামারপুকুরের লোকেরা যজমানি করছেন সেখান থেকে রামকুমার সকলকে ডেকে নিয়ে এলেন। তাই ঠাকুরের যখন একটু একটু পাগলামি শুরু হলো, তখন পল্লবিত হতে 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 সেই ঘটনা গিয়ে পৌঁছলো কামারপুকুরে, এবং সেই ঘটনা ছড়াতে থাকলো শিহর, জয়রামবাটি সর্বত্র। ঠাকুরের ওই রকম সুন্দর দেখতে চেহারা, 24 বছরের সুন্দর গড়ন, 6 টাকা মাইনে চাকরি পায়, হ্যাঁ, 5 ফুট 9 ইঞ্চি লম্বাওয়ালা ছেলে, তার জন্য একটা এলিজিবল ক্যান্ডিডেট পাওয়া গেল, এমন এলিজিবল ব্যাচেলারের জন্য একটাই কন্যা পাওয়া গেল না, এটা একটা ভারী অদ্ভুত ঘটনা। এটা যেন সেই সবাইকে, সেই যে লিস্টটাকে সে এলিমিনেট করার জন্য যেন তিনি এই নতুন এই ভেগটা ধারণ করলেন, এই পাগলামি ভেগটা ধারণ করলেন, এক নতুন নাটক করবেন বলে আমরা সেই নাটকের গল্পে আজকে ঢুকে যাই। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ক্রমে পরে শুনিলেন আই ঠাকুরানী, প্রভুর কারণে হইলা আকুল পরাণী, ছেড়ে গেছে জ্যেষ্ঠ পুত্র শ্রীরামকুমার, শোকতাপানলে হৃদি দহে অনিবার, তাহার উপরে একই ভীষণ বারতা, বায়ুরোগে গদাইয়ের উন্মাদের কথা, যতেক মমতা স্নেহ তাহার উপর, প্রাণের অধিক ছোট ছেলে গদাধর, সম্বরিতে নারে শোক কাঁদে উচ্চরলে, তিতিল আগোটা বক্ষ নয়নের জলে, তখন আইল ধে পুত্র রামেশ্বর, সংসারের ভার এবে যাহার উপর, কাঁদিতে কাঁদিতে আই কহিলেন তারে, ব্যবস্থা করিয়া ঘরে আনো গদা ধরে, সান্ত্বনা করিয়া মায়ে কহে রামেশ্বর, রোদন সংবর তারে আনিব সত্তর, অল্প দিনের মধ্যে তেহ করিল তাহাই, আইর পরানো ঠান্ডা পাইয়া গদাই। আই শব্দের অর্থ হচ্ছে মা। আপনারা দেখবেন ভারতের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে মহারাষ্ট্রের সব অঞ্চলে মাকে আই বলে ডাকার প্রচলন আছে। তখন এই হুগলি অঞ্চলে মাকে আই বলে ডাকা হতো, গ্রাম্য ভাষায় আই বলা হতো। তাই এইখানে তিনি চন্দ্রামণি দেবীকে আই বলে বর্ণনা করছেন। যখন খবর পল্লবিত হতে হতে কামারপুকুরে এসে পৌঁছল, তখন মায়ের খুব কষ্ট হলো, ঝরঝর করে কাঁদছেন, বলছেন এমন কেঁদেছেন, তিতিল আগোটা বক্ষ নয়নের জলে, তার সমস্ত বুকের কাপড় চোপড় তার চোখের জলে একবারে ভিসে ভেসে যাচ্ছে। কেন, বড় ছেলে রামকুমার গত হয়েছেন এবং এই ছোট ছেলের প্রতি সবচেয়ে বেশি স্নেহ মায়ের প্রকাশিত হয়েছে, তাই সে পাগল হয়ে গেছে শুনে মায়ের খুব কষ্ট হতে থাকলো। তিনি হাউ হাউ করে কাঁদতে থাকলেন এবং রামেশ্বর তাকে তাড়াতাড়ি করে সেই গদাধরকে নিয়ে এসে তার প্রাণ শান্ত করালেন। আমরা যারা সন্ন্যাস নিতে যাই, সন্ন্যাসের আগের দিন আমাদের শ্রাদ্ধ করতে হয়। শুধু নিজের শ্রাদ্ধ নয়, পিতা মাতা মাতৃপক্ষ পিতৃপক্ষ এদের সকলের। মায়ের ক্ষেত্রে একটা অদ্ভুত মন্ত্র, যেগুলো সংস্কৃতে মন্ত্রে বলা হয়, তার অদ্ভুত বাংলা বলা হচ্ছে যে তুমি যে আমায় গর্ভে ধারণ করেছিলেন, তোমার সেই কষ্ট আমি অপনোদন করতে পারিনি, তার উদ্দেশ্যে আমারই একটি পিণ্ড আমি উৎসর্গ করছি। আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম তুমি আমার কষ্ট নিবারণ করতে পারোনি, কিন্তু সেই আমিও সেই কষ্ট নিবারণ করতে পারিনি বলে তুমি হাহাকার করেছিলে, আমি কিচ্ছু তার অপনোদন করতে পারিনি, সেই কষ্ট অপনোদনের জন্য আমারই একটি পিণ্ড। তুমি আমাকে যে স্বাস্থ্যকর খাবার দিতে পারোনি তার জন্য তোমার মনের ভেতরে যে মনঃকষ্ট ছিল আমি তা অপনোদন করতে পারিনি, তার উদ্দেশ্যে আমার এই পিণ্ড। মায়েদের এই যে হাহাকার করা, এই ভেবে নেবেন না যে তা যেন খুব মানে নারী সুলভ ক্যারেক্টার, নারী সুলভ চরিত্রের বৈশিষ্ট্য, তা নয়। এ মায়ের ভেতরের স্নেহের ধারা। তিনি যখন খুব অসহায় হয়ে পড়েন, যখন তার পক্ষে কোনো কিছু সম্ভব হয় না, তখন তিনি আর্তনাদ করেন, তখন তিনি কাঁদেন, তার আগে অবধি তিনি আপ্রাণ চেষ্টা করে যান কেমন করে সন্তানের সুখবিধান করবেন। তাই যখন গদাধরকে শুনলেন তিনি যে সে খুব অসুস্থ হয়ে পড়েছে, তখন তিনি কান্নাকাটি করতে থাকলেন, তার কিছু করার নেই, মনে হলো তার কাছে এলে যেন গদাধরের সমস্ত অসুখ সেরে যাবে। তাই তিনি উচ্চৈস্বরে কাঁদতে থাকলেন, আর রামেশ্বরও সেই কান্নার প্রভাবে গদাধরকে দক্ষিণেশ্বর থেকে নিয়ে এলেন। গদাধরকে দেখা মাত্র মায়ের মনে হতে থাকলো তার ছেলে যেমনই ছিল তেমন আছে, শুধু মানে একটু গুজব হয়েছে, আর এর বেশি কিছু নয়। পুথিকার লিখছেন, এখানে প্রভুর ভাব হইল স্বতন্ত্র, কখনো সুস্থিরতর কভু বহে ঝড়, সুস্থিরেতে হাসি খুশি প্রতিবাসী সনে, হইত যেমন গ্রাম্য পূর্বে গ্রাম্য আলাপনে, বহিলে অন্তর ঝড় নীরব গদাই, সম্মুখে আসিলে কেহ কোনো কথা নাই, রাত্রি দিন উদাসীন আপনে আপন, ঘৃণা লজ্জা ভয়হীন বাহ্য আচরণ, কানাকানি লোকজন পরস্পর কয়, উপদেবতার কর্ম অন্য কিছু নয়, সেহেতু আনিয়া ওঝা করে ঝাড়ফুক, বসিয়া বসিয়া প্রভু দেখেন কৌতু। এইটা ছোট্ট একটা ঘটনা থেকে সেই সময় সমাজের একটা ছবি আমরা পেয়ে যাই। ঠাকুর যখন ফিরে এলেন, বলছেন ঠাকুরের দু ধরনের ছবি দেখা যেত। এক হচ্ছে কি না, প্রথমটা হচ্ছে যখন তিনি শান্ত ধীর স্থির, ঝড় বয়ে যাওয়ার পরে যখন প্রকৃতি শান্ত হয় তখন যেরকম অবস্থা হয় তার ঠিক সেই রকম অবস্থা, ঠিক সেই রকম হাসি খুশি, সেই রকম আনন্দ, সেই রকম সকলকে নিয়ে মজা করছেন, সেই রকম সকলের পেছনে লাগছেন, সকলকে আনন্দে ভরপুর করে রাখছেন। কিন্তু যে সময় তার ভেতরে ঝড় উঠত তখন মনে হতো তিনি আর সাধারণ নেই, তার গায়ে যেন কোনো পোশাক নেই, রাত্রি দিন জগৎ থেকে তিনি উদাসীন হয়ে গেছেন, হারিয়ে ফেলেছেন ঘৃণা লজ্জা, হারিয়ে ফেলেছেন ভয়, হারিয়ে ফেলেছেন বাহ্য আচরণ, লোকে কি বলবে এই বোধটাই চলে গেছে। আর তাকে দেখে একজন দুজন নয় গ্রামবাসীরা, তাদের মনে হতে থাকলো এ ছেলে অসুস্থ হয়ে পড়েছে, নিশ্চয়ই উপদেবতা বা অপদেবতা থেকে আক্রমণ করেছে, অতএব তাদের হাতে যতটুকু সম্ভব ততটুকুই তারা করতে শুরু করলেন। কি করলেন তারা, ওঝা ডাকলেন ঝাড়ফুঁক করার জন্য। ঠাকুরের রিয়াকশনটি কিন্তু অসাধারণ দেখার মতো, বলছেন সেহেতু আনিয়া ওঝা করে ঝাড়ফুঁক, বসিয়া বসিয়া প্রভু দেখেন কৌতুক। শ্রীরামকৃষ্ণের কাছে যেন মনে হচ্ছে এটা খুব মজার জিনিস হচ্ছে, হ্যাঁ তাকে নিয়েই হচ্ছে। আমাদের হলে আমরা কিরকম ভাবি, আমরা দেখবো কিরকম বেহায়া লোক ছিলেন শ্রীরামকৃষ্ণের, যে বেহায়া ফর্ম এটা যত আমরা ভেতরে যাব দেখতে পাবো, কিন্তু এত বেহায়া আমরা দেখিনি। তাকে নিয়ে এত কিছু হচ্ছে তার কোনো খেয়াল নেই, তিনি দেখছেন যেন তাকে নিয়ে খুব একটা মজা হচ্ছে, যেন ছোট শিশু যেরকম করে ঠিক সেই রকম। ওঝার টোটকা ব্যর্থে সবে মুচ্ছমান, চণ্ড নামাইতে লোকে করিল বিধান, আসিয়া চণ্ডের ওঝা নির্ধারিত দিনে, দেখিবারে উপনীত গ্রাম্য লোকজনে, পূজা বলিল এ চণ্ড হইল অধিষ্ঠান, যেইখানে দর্শকেরা আছে বিদ্যমান, ওঝারে ডাকিয়া চণ্ড বলিল এখানে, পূজা বলি দিলে তুমি যাহার কল্যাণে, দেহে তার ভূত স্পর্শ কিংবা নাই ব্যাধি, অকারণ ঝাড়ফুক অথবা ঔষধি, সম্বোধিয়া প্রভু দেবে চণ্ডেরও বচন, ও গদাই সাধু হতে এত যদি মন,
সুপারি ভক্ষণ কেন এত পরিমাণে, যাহাতে কামের বৃদ্ধি দেহ মধ্যে আনে। সুপারি ভক্ষণাভ্যাস অধিক তখন, চণ্ডের আদেশে প্রভু কৈলা বিসর্জন। জপ পূজা সস্তায়ন কল্যাণের তরে, আচরেন আত্মীয়েরা প্রভু যাতে সারে। কিছুতেই নাহি হয় মনমত হিতে, তে কারণে সকলেই সর্বদা চিন্তিত। এখানেতে প্রভু দেব আপনার মনে, কখনো ঠাকুর পূজা কখনো শ্মশানে। কখনো বসন থাকে শরীরে সংলগ্ন, কখনো বসনহীন অঙ্গ গোটা নগ্ন।
ঝাড়ফুঁকে কিছু হলো না, তখন তারা চণ্ড আনালেন, মানে তার চেয়ে ডিগ্রিতে আর একটু বড় ওঝা। কিন্তু এখনকার অমুক বাবা তমুক বাবা তাদের চেয়ে কিন্তু বেশ পাওয়ারফুল লোক। আপনারা যদি নতুন করে দক্ষিণেশ্বর গিয়ে থাকেন, দেখবেন একবারে রেলওয়ে থেকে মন্দির অবধি, রেলওয়ে স্টেশন ওই লাইনটা থেকে মন্দির অবধি সব বাবাদের বিজ্ঞাপন দেওয়া আছে, বশীকরণ উচাটন। হ্যাঁ, তারপরে তিন দিনে আপনার যে প্রিয় মানুষ যে আপনার থেকে চলে গেছে তাকে ফিরিয়ে নিয়ে আসবেন, এরকম সব নানাখন এই সমস্ত বড় বড় বিজ্ঞাপন দেওয়া আছেন। কিন্তু ইনি যে সাধক, তখনকার দিনে যে চণ্ডরা সাধক হতেন, এটার কিন্তু তার প্রমাণ এখানে আছে। চণ্ড শ্রীরামকৃষ্ণকে দেখা মাত্র মনে হলো এর তো কোনো ভূত টুত অপদেবতা কিছু হয়নি, এর যেটা আছে সেটা যোগজ ব্যাধি। অতএব তার জন্য এমনকি তিনি ধমক দিচ্ছেন ওঝাকে, তুমি এর জন্য পূজা বলি কেন নিলে, তোমার তো জানা উচিত এর শরীরে কোনো ব্যাধ, এর শরীরে যোগজ ব্যাধি হয়েছে, ভূত নাম লাগায়নি, প্রেত হয়নি, অপদেবতাও ধরেনি, তাহলে কেন তুমি এর জন্য এই সমস্ত পূজা বলি নিলে। দেখুন প্রফেশনের ক্ষেত্রে তারা কতটা সাত্ত্বিক ভাব তারা রাখতেন, এইটা কিন্তু একটা খুব বড় চিত্র, এই একটা ছবি। তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ কিরম অন্তর্যামী ছিলেন, যে যদি তোমার সাধু হবার এত ইচ্ছা, সাধক হিসেবে জীবন কাটানোর এত ইচ্ছা, সুপুরি খাও কেন এত? সুপুরি খেলে দেহের কামের বৃদ্ধি হয়, তা তোমার তো সাধকের সাধনার অনুকূল নয়, তাহলে কেন তুমি খাও? পুঁথিকার যখন এরকম শুন, পুঁথিকারী ঘটনা বর্ণনা করছেন, এটা একটা ছবি। কিন্তু এত কিছু করার পরেও ঠাকুর যখন সুস্থ হলেন না, আত্মীয় বন্ধুরা সকলে খুব মর্মাহত। এখন এমন একটা যুগ এসে গেছে, অ্যাপার্টমেন্টে আমার দোতলায় যদি কেউ অসুস্থ হয়, দোতলার পাশের ফ্ল্যাটে তো কেউ জানে না, তিনতলা চারতলা তো জানে না, দারোয়ানও জানে না। কিন্তু তখনকার দিনে গ্রামের একটা ছেলে অসুস্থ, তার প্রতি মানুষের এত ভালোবাসা ছিল, সারা গ্রাম চিন্তা করছে কি করে এই ছেলেটি সুস্থ হয়, সমস্ত জায়গার মানুষরা ভালোবাসে। দেখুন সম্পর্কগুলো কিরকম ছিল, এখন ছড়িয়ে ছিটিয়ে আছে সে আমি তোমারই গাহি যা গান, তুমি জড়ায়ে রয়েছ ছড়ায়ে রয়েছ নিখিল বিশ্বময়। সেই প্রভু এক জায়গা থেকে এমন ছড়িয়ে গেছেন, আগে এক জায়গাতে ছিলেন কামারপুকুরে, সেই ঘনীভূত ভালোবাসার ভাবটা এমন ছিটকে গেছে সারা জগতে, সব ছড়িয়ে গেছে, সব আমরা ছোট 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 কম্পার্টমেন্টে নিজেদের ভালোবাসা নিয়ে মেতে আছি, আমরা অন্যকে ভালোবাসতে ভুলে গেছি। একটা অদ্ভুত ছবি সেই সময়ের কামারপুকুর আমাদের দিচ্ছে। কিন্তু এর থেকে তো মুক্তি হওয়া চাই। ঠাকুর যখন একটু একটু সুস্থ হলেন, যখন তিনি শান্ত থাকেন, পুজো টুজো করেন, তখন তাকে দেখলে স্বাভাবিক বলে বোধ হয়, কিন্তু যখন তিনি অশান্ত হয়ে পড়েন, তখন তাকে দেখলে বড় ভয় লাগে, গায়ে কাপড় চোপড় থাকে না, উলঙ্গ হয়ে তিনি শ্মশানে মশানে ঘুরে বেড়ান, সেই সময়ের ছবিটি বড় ভয়ঙ্কর। যখন তিনি সুস্থ হচ্ছেন একটু একটু করে, তখন আত্মীয় বর্গের একটা অদ্ভুত সিদ্ধান্ত নিলেন, যে আমাদের বাঙালিদের মধ্যে খুব বেশি আছে, যখনই ছেলে একটু বিবাগী হয় তখন তার সবার মনে হয় যে একটু গাছতলা করে দেওয়ার দরকার আছে, গাছতলা নেই, রোদ দূরে মাথা তেতে গেছে, গাছের তলায় থাকলে এটা বিয়ে দিয়ে দিলে, গাছের তলায় থাকলে মাথা ঠান্ডা থাকবে, তাহলে আর তার কিছু হবে না, তার কোনো আর কষ্ট হবে না, সব এই বিবাগী মন আবার ঘরমুখ হবে। কিরকম ভাবে তার মানুষজন ভাবলেন সেটা আমরা দেখি। একত্রে আত্মীয় বর্গে যুক্তি স্থির করে, পারিল বিবাহ দিতে হিত হতে পারে, বিবাহে বায়ুর কোপ নষ্ট হয় প্রায়, সংসারে পরিবে মন মোহ মমতায়, পূর্বাপর আগাগোড়া ভাবিয়ে চিন্তিয়ে, বুঝে কিছু উপশম আগে কারছে, তরিতে বিহিত বিয়া পরম মঙ্গল, যদি পরে হয় রোগ পুনশ্চ প্রবল, তাই ভাই রামেশ্বর সাধিতে কল্যাণ, এখানে ওখানে করে পাত্রীর সন্ধান, আত্মীয় স্বজন লক্ষ্মী মুকুচে আখ্যান, হৃদয়ের ভাই তার শিহরেতে ধাম, ঘটকালি কার্য তার হাতে দিয়া ভার, ভাই রামেশ্বর দেখে অপর যোগার। বলছেন যে মুহূর্তে তিনি একটু সুস্থ হলেন, সব লোকজন মনে করতে থাকলে এই একটা একবারে আদর্শ সময় এসে গেছে,
এখন এই মুহূর্তের বিয়ে দেওয়া দেওয়া দরকার, কারণ যদি কোনো কারণে বিগড়য় সে বিয়ের পরে বিগড়লে আমাদের দায়িত্ব নেই, কিন্তু বিয়ের আগে যদি এই যে ঠান্ডা ঠান্ডা অবস্থায় যদি এর বিয়ে দিয়ে দেওয়া হয়, এর মাথাটি ঠান্ডা হবে, সংসারে মন বসবে, আর ঘরের বাইরের এই বিবাগী মনটা ধীরে 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 মায়ার বাঁধনে এমন বাধা পড়বে যে আর ছড়িয়ে ছিটিয়ে এপাশ ওপাশ কোথাও যাবে না। একটু সুস্থির হওয়া মাত্র সবাই লেগে পড়ল কাজে। লক্ষ্মী মুখুজ্জে, হৃদয়রাম মুখুজ্জের ভাই, তিনি শিহরেতে থাকতেন, তিনি ঘটকালির কাজ করতেন। রামেশ্বর দাদা তাকে মেয়ে দেখার কাজে দায়িত্ব দিয়ে বাকি বিয়ের সব জোগাড় করা শুরু করলেন। ভাবুন দেখি কি তাড়াহুড়ো তাদের, মেয়ে দেখা হয়নি, বিয়ের দিন স্থির করা হয়নি, অথচ বাজার করা শুরু হয়ে গেছে, লোক নেমন্তন্ন করা হবে এই ভাবনা হয়ে গেছে, হেঁসেলে কি পাকানো হবে সেটা ঠিক হয়ে গেছে, অথচ মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পুথিকার লিখছেন, ঘটকালি খাটজে তারে হাতে দিয়া ভার, ভাই রামেশ্বর দেখে অপর জোগার, হৃদয় লক্ষ্মীর সঙ্গে বড় ভালোবাসা, প্রভুর সতত তাই শিহরেতে আসা, প্রভুর বরত প্রীতি আছিল শিহরে, তাই সন্নিকটে পাত্রী অন্বেষণ করে, অর্ধক্রোশ দূরমাত্র পুরব অঞ্চল, ক্ষুদ্র গ্রাম নাম জয়রাম বাটি বলে, জয়রাম মুকুজ্জে নামক তথাকার, কালী নামে এক কন্যা আছিল তাহার, প্রথমে সম্বন্ধ হয় সে কন্যার শনে, ভেঙে দিল জয়রাম পাত্রী খ্যাপা শুনে, তার খুল্ল তাত ভাই মহাভাগ্যমান, মুকুজ্জে শ্রীরামচন্দ্র ব্রাহ্মণের নাম, দশকর্মান্বিত দ্বিজ আছে যজমান, সংকীর্ণ অবস্থা চলে কষ্টে গুজরান, বাস উপযুক্ত মাত্র ছোট মেটে ঘর, আপনি ব্রাহ্মণ আর তিন সহোদর, একটি নন্দিনী তার চারিটি নন্দন, সর্বসুলক্ষণা কন্যা জনমে প্রথম, এবে কি হইল শুনো ঘটকের লইয়া, ব্রাহ্মণ সম্মতি দিব দুই হিতার বিয়া। কেন শিহরেতে দিলেন তিনি লক্ষ্মী মুখুজ্জেকে কেন দিলেন, কারণ লক্ষ্মী মুখুজ্জে ঠাকুরের টেস্ট বোঝেন, তখনকার দিনেও কিন্তু এরকম টেস্ট বোঝা বুঝি ছিল, এখন যেমন ছেলে মেয়ে একে অপরকে দেখে নিজেদের টেস্ট বুঝে নেয়, আপনারাও দীক্ষা নেবার সময় তো টেস্ট বোঝেন, ওই যে বই টইগুলো পড়েন সেটা কি, যার সঙ্গে সারা জীবন ঘর করবেন তার টেস্ট বোঝার জন্যই তো বইগুলো পড়েন, তারপরে থাকতে 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 নতুন সম্পর্ক তৈরি হয় আপনাদের ঠাকুরের সঙ্গে। ঠিক সেই রকম এখনকার এই ঘটকাল ঘটক জানে কেমন মেয়ে হৃদয়ের এই ঠাকুরের পছন্দ হতে পারে, আর শিহরের গ্রামের আশপাশে সব মায়েদের তিনি চেনেন, ছোট থেকে তিনি চেনেন, তাই তার মনে হলো এখান থেকে এই মেয়ে খুঁজে দিলে ভালো হয়। ঠাকুর সন্ধান দিয়েছিলেন, কিন্তু জীবন বল জীবনীকাররা বলেন যে ঠাকুর বলেছিলেন যে ওই জয়রামবাটির মুকুজ্জিদের বাড়িতে মেয়ে কুটো বাঁধা আছে, সেই মুকুজ্জিদের বাড়িতে বিয়ে হয়েছিল, প্রথমে কালী ঠাকুর মায়ের তিনি জাটতুতো দিদি ছিলেন, কালী তার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, ভাবিনী দেবী পরবর্তী যার আসল নাম ছিল ভাবিনী দেবী, ভালো নাম ছিল, তাই সেই তার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ছেলে পাগল তাই বিয়ে ক্যান্সেল হয়ে গেল। পরিণত বয়সে যখন মায়ের কাছে অনেক জিনিসপত্র আশাহাসি করছে, তখন ভাবিনী দেবী বড় দুঃখ করে বলতেন, পরমংশ মশাইয়ের সঙ্গে তো আমারই বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেই হলে এইসব জিনিসপত্র তো আমার ঘরেই যেত, এখন বাবা নেহাত পাগল বলে আর বিয়ে দেননি, মা বলতে নিয়ে যা না নিয়ে যা, তোর কি নিয়ে যাওয়ার ইচ্ছা আছে নিয়ে যা, সেই হতাশা কিন্তু পরবর্তীকালে মানুষজনের মধ্যে ছিল, কিন্তু সেই সময় ঠাকুর ডিসকোয়ালিফাইড হয়ে গেছিলেন তার পাগলামির জন্য। বিয়ে হলো কার সঙ্গে, খুব বড় ঘর, দারুণ বড় ঘর, ওই ছোট্ট যে বাড়িটা আপনারা দেখেন মায়ের পুরনো বাড়ি, ওই বাড়িতে তিন ভাই থাকতেন ঠাকুরের মায়ের বাবারা, তিন ভাই, তাদের ছেলে মেয়েরা, মায়ের নিজের সংসারে আরো ভাই আছেন, মা আছেন, এই আর দশকর্মান্বিত যে সমস্ত কর্ম এই সমস্ত কর্ম করে বেড়ায়, মানে খুব পয়সাওয়ালা ঘর, সেই ঘরে ঠাকুরের সঙ্গে মায়ের বিবাহ স্থির হলো। বিবাহেতে সব করি কথা করি স্থিরতর, রামেশ্বর পাঠাইয়া দিলেন খবর, পুলক অন্তরে তেহ শুভ সমাচারে, দিন করি স্থিরতর কুটুম্বের ঘরে, পাঠাইল নিমন্ত্রণ লিখন করিয়া, আই ঠাকুরানী কন ঘরে ঘরে গিয়া, প্রতিবাসী নরনারী খুশি অতিশয়ে, সর্বাধিক খুশি প্রভু হবে পরিণয়ে। পুথিকার বলছেন বিবাহের সব ঠিকঠাক করে রামেশ্বর এবার দূরের আত্মীয়দের চিঠিপত্র লেখা শুরু করে দিলেন, আর মা গিয়ে আই ঠাকুরানি গিয়ে ঘরে 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 নেমন্তন্ন করলেন। দেখুন এই যে সম্পর্কগুলো কত সহজ ছিল। এই বেলুড় মঠ থেকে আসার আমাদের নরেন্দ্রপুর থেকে আসার আগে একজন আমাদের বিয়ের নেমন্তন্ন কার্ড দিয়ে গেল, এটা বেলুড় মঠে থাকাকালীন। সে আগেকার দিনে সে ফরমান হতো, সেরকম একটা মেটালের বাক্স করে এত বড়, তাতে কাঠের ভেতরে সুন্দর সিল্কের কাগজে কাপড়ের ওপর প্রিন্ট করা বিবাহের কার্ড, ওটা ছুঁড়ে মানে পাওয়ার পরেই ছুঁড়ে ডাস্টবিনেই চলে যায়। কিন্তু এখন আমাদের এত ঘটা পটা হয়েছে, আসলে আমাদের ভেতরের ঐশ্বর্য যত কমতে থাকছে বাইরের প্রকাশের ঐশ্বর্যটা বেড়ে যাচ্ছে। অথচ দেখুন তখনকার দিনে বিয়ে কত সহজে হতো, চিঠি লিখে দিলেন অমুক তারিখে বিবাহে ঠিক হয়েছে, আর কিছুর দরকার নেই। মা গিয়ে বাড়ি বাড়িতেই সব মেয়েদের বলে এলেন, আর কোনো নিমন্ত্রণের প্রয়োজন নেই, সবাই ঠিক সময় সমবেত হবে। বলছেন প্রতিবাসী নরনারী খুশি অতিশয়, যারা প্রতিবাসী নরনারী খুব আনন্দ তাদের, আর সর্বাধিক খুশি প্রভু হবে পরিণয়। আর যার বিয়ে সে সবচেয়ে বেশি খুশি, তার আনন্দের সীমা নেই, সে এমন আনন্দে ভরপুর হয়ে আছে। আনন্দে সাগরে ভাসে গ্রামের রমণী, মহানন্দে আত্মহারা আই ঠাকুরানী, মেজ ভাই রামেশ্বর বনিতা তাহার, প্রভুরে দেখেন যেন পুত্র আপনার, বরসাদ বিবাহেতে হয় বাধ্য ঘটা, দৈবক্রমে কিন্তু না ঘটিয়া উঠে সেটা, ঘরে ঘরে পড়ে গেল আনন্দের ধুম, রাত্রিকালে কারো চোখে নাহি আসে ঘুম, ক্রমে বিবাহের দিন হইল উপনীত, প্রতিবাসী রমণীরা সবে উপস্থিত। বলছেন সবাই যেন একটা আনন্দের সাগরে ভাসছেন যে গদাইয়ের বিয়ে হবে এবং সেই বিয়েতে তারা অংশগ্রহণ করবেন। আর আই ঠাকুরানি তিনি আনন্দে আত্মহারা হয়ে গেছেন, কিন্তু একজনের মনেতেই যেন একটু কষ্ট। তিনি হলেন রামেশ্বরের স্ত্রী, তিনি গদাইকে নিজের সন্তানের মতো দেখতেন, পয়সা কড়ি কম, ওদিকে অত টাকা কন্যাপণ দিতে হয়েছে, তাই হাতে পয়সা করি নেই। তার বড় ইচ্ছা ছিল একটু ঢাক ঢোল পিটে বাজনা টাজনা হবে, কিন্তু সেই সব ঢাক ঢোলের বাজনা টাজনা হলো না। ঘরে ঘরে ধুম পড়ে গেল, কারুর চোখে ঘুম নেই যে কবে তারা আসবে বিয়ের কাজকর্ম শুরু করবে। তারা প্রত্যেক দিন দিন গোনে, এই আজকে চলে গেলে আগামী দিন হবে। আমরা আগের দিন পড়েছিলাম শ্রীরামকৃষ্ণকে দেখার জন্য ভক্তদের কিরকম আকুতি, দেখুন ঠিক একই আকুতি কিন্তু সব সময় ছিল। যখন তিনি সিদ্ধ হয়ে গেছেন, স্ট্যাম্পড হয়ে পড়ে গেছেন, ইনি সিদ্ধ পুরুষ, তখনও যেরকম আছেন, যখন তাকে কেউ চিনত না কেউ জানতো না, সে আকর্ষণী ক্ষমতা শুরু থেকেই ছিল। বিয়ের দিনে কিরকম হলো সে গল্প আমরা পড়ি। পরম সুঠাম প্রভু দেব সাজাইতে, কেহ বা চন্দন ঘষে কেহ মা লাগাঁথে, যতনে রচনা কইল বেশ মনোহর, মনহরে হেরাপার কা সুন্দর কাপড়, গ্রাম্য রমণীরা করে মাঙ্গলিক ধ্বনি, আহ্লাদে কাঁদেন মেজ ভাজে ঠাকুরানী, বাধ্য ঘটনা হইল বড় দুঃখ মন, অন্তরেতে বুঝিলেন প্রভু নারায়ণ, সান্ত্বনা কারণ তবে বলিলেন তাই, দেখো শুনো কিবা বাদ্য বাজিছে বিয়ায়, এত বলি দেন মুখে বোল পরিপাটি, ডেলে গু ডেলে গু ডেলে 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 কাটি, ঢোলের স্বরূপ হাতে পাছা বাজাইয়া, বাজান ডোমের বাদ্য নাচিয়া নাচিয়া, মহারঙ্গ কর প্রভু অতুল ভুবনে, নকলে সুপটু হেন নাহি শুনি কানে, বাদ্যাপেক্ষা রঙ্গাধিক প্রভুর বাজন, নারী ফাটে হেসে লুটে দর্শকের গণ, কোন ঈশরম লজ্জা নাই শ্রী প্রভুর, সরল সহজ সোজা গদাই ঠাকুর। পুথিকার বলছেন বিয়ের দিন সকাল থেকে মেয়েরা চলে এসেছে, কেউ চন্দন বাড়ছে, কেউ সুন্দর ফুলহার গাঁথছে ঠাকুরের জন্য। এখনকার মতো তো এই সেই সানস্ক্রিন, তারপর ফেয়ার অ্যান্ড লাভলি এসব মাখার ব্যবস্থা ছিল না, চন্দন মাখানো হতো। তাই যে গন্ধ অনুলেপনম আমরা যে দিই দেবতাকে, তার কারণ হচ্ছে আগেকার দিনে চন্দন ব্যবহার করা হতো মেকআপের জন্য, তাই তার সারা গায়ে মেকআপ করার জন্য সেই চন্দন বাটা হচ্ছে, মেয়েরা চন্দন তৈরি করছেন, কেউ মালা গাঁথছেন। আর এখন তো বোধহয় চুনট করা ধুতি পাওয়াই যায় কিনতে, কিন্তু আগে বাড়িতে দেখেছি নাপিতরা এসে সকালবেলা, তার কাজই ছিল বিয়েতে সেই নরুন দিয়ে লাগিয়ে 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 চুনট করে ধুতি, তারপরে পাঞ্জাবির হাতা গিলে করা হতো সেই গিলে করার এটা জিনিস দিয়ে, সেই রকম সব কিছু হচ্ছে, মেয়েরা সব করছে। আর আনন্দে যখন শাক বাজছে, বরণ করা হচ্ছে, মঙ্গলধ্বনি উচ্চারিত হচ্ছে, তখন আর আই আমাদের মেজ ঠাকুরানি তিনি আর থাকতে পারেন, হাউ হাউ করে কেঁদে ফেললেন, কারণ সেই বাদ্য ডাকতে পারেননি তিনি। ঠাকুর বলছেন, আরে এরকম দুঃখ কেন করছো, এই দেখো কিরকম অদ্ভুত সুন্দর, দেখো ঢোল ঢোল বাজছে। বলে তিনি নিজের পশ্চাৎ দেশ বাজিয়ে বাজিয়ে পায়ে নেচে নেচে মুখে বোল বাজাতে থাকলেন, ডেলেগু ডেলেগু ডেলে 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 কাটি, সেই ইয়ে বলছেন আর নাচছেন, আর যেরকম সেই বাদ্য বাজে ঠিক সেরকম বাদ্য বাজছে। বলছেন ঠাকুরের ঢোলের স্বরূপ হাতে পাছা বাজাইয়ে বাজান ডোমের বাদ্য নাচিয়া নাচিয়ে, মহারঙ্গ কর প্রভু অতুল ভুবনে, নকলে সুপটু হেন নাহি শুনে কানে, বাদ্যাপেক্ষা রঙ্গাধিক প্রভুর বাজন, নারী ফাটে হেসে লুটে দর্শকের গণ, কোনই সরম নাহি লজ্জা শ্রী প্রভুর, সরল সহজ সোজা গদাই ঠাকুর। তিনি তাকে ঘিরে আনন্দ, তিনি যেন সেই আনন্দকে আরো ঘনীভূত করছেন আর সেই ঘনীভূত আনন্দকে ছড়িয়ে দিচ্ছেন, তার জন্য তিনি ডোমের মতো বাদ্যাবাদ বাজাচ্ছেন নিজের শরীরকে দিয়ে, আর আনন্দে সবাই মেতে উঠেছেন তা দেখে তিনি তৃপ্ত হচ্ছেন। বলছেন সহজ সরল সোজা গদাই ঠাকুর, বাঁকাচোড়া নিয়ে একদম স্ট্রেট তার মনের গঠন। পুথিকার লিখছেন, বিবাহেতে লজ্জাহীন যত হোক নর, তথাপি সলজ্জ বাজছে জড় জড় স্বর, প্রভুর দেখো লজ্জা গন্ধ মাত্র নাই, বুঝিতে সব কথা বাল্য ভাব চাই। বলছে ছেলে যতই স্মার্ট হোক না কেন, বিবাহের সময় একটা লজ্জা লজ্জা ভাব থাকে। আমরা যখন সাধু হইনি বরান্তে তো অনেকবার গেছি, দেখেছি একজনকে দেখেছি এত টেনশন, তিনি গড়গড় করে ইংরেজিতে কথা বলছেন, বারবার একদম গড়গড় করে ইংরেজিতে বলছেন। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখেছি এতটুকু লজ্জা ভাব নেই, তাই যদি তাকে বেহায়া ভাবো তাহলে কিন্তু বেহায়া ভাবলে চলবে না। ঠাকুরকে দেখতে গেলে, ঠাকুরকে বুঝতে গেলে তিনি বলছেন, বুঝিতে সব কথা বাল্য ভাব চাই। ঠাকুরের এই যে আচরণ, এ যদি বুঝতে হয় তোমার নিজের ভেতরে বাল্য ভাব আরোপ করতে হবে। পুথিকার বলছেন, আর কি চাই, চাই দিব্য মুক্ত খোলার সরল নয়ন, সরল বিশ্বাস আর হরিলুপ্ধ মন, সুসরল মন স্বচ্ছ স্ফটিকের প্রায়, তার মধ্যে দিয়া যত লীলা দেখা যায়, যদ্যপি কালিমা মলা মনে গিয়া ধরে, আজন্ম বিগত হয় আধারে আধারে, ভাঙিয়া দিতেম কথা কলমেতে আঁকি, কজপ্ত কব তিল মাত্র সব রবে বাকি, শ্রীপ্রভুর লীলাকাণ্ড অপরূপ খনি, পূর্ণিতর সজ্জিত তায় নানা রত্নমণি, কথার এ কথা নয় করহ দর্শন, নীরবে লইয়া সঙ্গে সুসরল মন। বলছে একটা শিশু, সে ভালো কাপড় চোপড় পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাকে দেখে তার আনন্দ, সে কখনো উল্টোচ্ছে কখনো সে সোজা হচ্ছে, সবাই তাকে দেখে আনন্দ করছে। কখন একটা দামড়া ছেলে যদি ওই একই কাণ্ড করে তাহলে কিন্তু আমরা ঠিক ওইভাবে তাকে অ্যাকসেপ্ট করি না, বুঝি কিছু মাথায় গোলমাল হয়েছে অথবা এর চিত্ত বৈকল্য হয়েছে। কিন্তু এই ছোট ছেলে, বলছেন শ্রীরামকৃষ্ণ আকারে বড় কিন্তু তার ভাবটা সম্পূর্ণ সেই ছোট শিশুর মতো, তাই এই যে করছেন তিনি এই যে বেহায়ার মতো কাজ, যেটাকে আমরা বেহায়া বলছি, বেশরমের মতো কাজ করছেন, এই যদি বুঝতে হয় আমাকে ওই ছোট শিশুর স্তরে নিজেকে নিয়ে আসতে হবে, তবেই আমি ভগবানের এইটা বুঝতে পারবো। বলছেন চাই দিব্য মুক্ত খোলা সরল নয়ন, সরল বিশ্বাস আর হরিলুব্ধ মন, ভগবানের এই দিব্য লীলা দেখার জন্য আমার মন যেন প্রস্তুত থাকে, তবে আমি এটা বুঝতে পারবো, তবে আমার এই বোঝার সাধ্য হবে। রুক্মিণীদের বাড়িতে, সীতানাথ পাইনের সেই রুক্মিণীদের বাড়িতে গদাই মাঝে মাঝে যাতায়াত করেন, পাড়ার দু চারজন জিজ্ঞেস করে, গদাই তো এখন আর বাচ্চা ছেলে নেই, এই দামড়া ছেলে তোমার ঘরে ঘরে ঘুরে বেড়ায়, তোমার লজ্জা করে, তোমার অতগুলো মেয়ে আছে, সব মেয়েগুলো চরিত্র নষ্ট হয়ে যাবে, মানে মেয়েদের চরিত্র নষ্ট হবে কি হবে না তার চর্চায় পাড়ার লোকেরা মত। সীতানাথ পাইন বললেন, তুমি জানতে না গালে হাত দিয়ে যে গদাই হলো অকলঙ্ক চাঁদ, এ চাঁদ এমন চাঁদ, চাঁদের সঙ্গে কেন তুলনা করছেন, সূর্য নয় কেন, সূর্যের প্রচন্ড তেজ তাতে সব কিছু ধাঁধায় চলে যায়, কিন্তু চাঁদ হলো তার তেজ এমন কিরণ, স্নিগ্ধ মন প্রাণ শান্ত করে। আর কেমন চাঁদ বলছেন, অকলঙ্ক চাঁদ। সীতানাথ যখন এই কথা বলছেন তখন বাকি দু চারজন পেরিয়ে এলো তার কাছে, যে গদাই আমার ঘরে তিন দিন ছিল, সে যখন ছিল আনন্দে বসে গেছিল, সব চতুর্দিক আনন্দময় হয়ে গেছিল, চলে যেতে মনে হলো নিরানন্দ। আরেকজন বলল, গদাই তিন দিন আমার বাড়িতে ছিল, সেখানে আনন্দের হাট বসে গেছিল, আনন্দের বাজার বসে গেছিল। কেমন সে বাজার? বলছেন যে বিক্রি করছে যে জিনিস বস্তু সেটি হচ্ছে আনন্দ, যে কিনবে সেও কিনবে আনন্দ, বিনিময় মূল্য টাকা পয়সা যেটা দে হবে সেটাও আনন্দ। বলছেন এমন এক আনন্দের বাজার তিনি বসিয়ে দিয়েছিলেন। তাই বলছেন তাঁর কথা যদি ভালো করে বুঝতে হয় তাহলে ওই ছোট শিশুর মতো সুসরল মন থাকা দরকার। বলছেন, আমার ইচ্ছে হচ্ছে, যা দেখেছি বলা সত্ত্বেও মনে হচ্ছে যেন বড্ড কম হচ্ছে, আমার ইচ্ছে হচ্ছে আমি সমস্ত কিছু, সব গুপ্ত কথা যা বল চেপে রেখেছি সব বলে এই হাটে হাঁড়ি ভেঙে দিই, কিন্তু তাতেও মনে হচ্ছে যেন বড্ড কম হবে। বলছেন, যতই বল, যত কব তিল মাত্র সবে রবে বাকি, যতই বলবো মনে হবে যেন তিল মাত্র আরো বলা বাকি রয়ে গেল। পুঁথিকার লিখছেন এবার বরযাত্রীর গল্প, খুব ভালো করে শুনুন। বলছেন, রঙ্গে মাতৃ বরযাত্রী জুটিয়া সকলে, আগে পাছে শ্রীপ্রভুর বিয়া দিতে চলে, শোনা কথা শিবায়ে শিবের বিবাহ মনে পড়ে, উমাসহ যেই বারে অচল আগারে, বিয়া দিতে যত ভূতে মহামেতে চলে, যেতে পথে নানা মতে জাতি খেলা খেলে, মহারঙ্গী নন্দী ফৃঙ্গি ভৈরব বেতাল, দৈত্যদানা ধূর্তপনা করে আলথাল, ছুটাছুটি হুটাপুটি মাটি ফাটেক দাপে, ফণিহস মহাফণি ত্রস্ত প্রাণী কোটি শিরে কাঁপে, ভূতগণ আলো জালে মুখের ভিতরে, চারিধারে যায় ঘেরে সাড়ে দিগম্বর, ভূতদলে আলো জালে মুখের ভিতর, চারিধারে যায় ঘেরে সাড়ে দিগম্বর। পুঁথিকার বলছেন, ঠাকুরের এই বরযাত্রী দেখে মনে হচ্ছিল যে উমাকে যখন বিয়ে করতে শিব যাচ্ছিলেন সেই শিবের বরযাত্রার মতো। বলছেন, ভূত প্রেত দৈত্য দানা সেই গিয়েছিলেন, তারা কখনো ডালে উঠে উঠে এক ডাল থেকে আরেক ডাল লাফিয়ে যায়, কেউ ডিগবাজি খেতে থাকে, কেউ মুখের ভেতর থেকে আগুন বার করে, জাতিগত খেলা করে, মানে ভৌতিক ক্রিয়াকর্ম তারা করতে থাকেন, অন্ধকার রাস্তাকে তাদের মুখের আলোতে আলোকিত করে দেন, ডিগবাজি খান শিবের সামনে, আর বর কিসে যাচ্ছেন, না কোমরে কোনো রকমের বাঘঝালটা হেঁটে ষাঁড়ের পিঠের ওপর বসে বর যাচ্ছে। আর এখানকার বরযাত্রী কেমন, তখনকার দিনে মেয়েদের বরযাত্রায় যাওয়া ছিল না, তাই আজকে এখানে ঠাকুরের বরযাত্রী কেমন ছিল সেইটা আমরা বলি। সেই মতো বরযাত্রী শ্রীপ্রভুর সাথে, খোলা পায়ে খোলা গায়ে ঠেঙ্গা লাঠি হাতে, গামছা কাঁধেতে বাঁধা কোমরে চাদর, কৌতুক রহস্য মুখে হাজারো রগর, যেতে পথে কত রঙ্গ কব আমি কটি, উতরিল সন্নিকটে জয় রাম বাটি। এখন তো ইভেন্টের যুগ, আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন এই রকম বরযাত্রী যাওয়া যায় কিনা, কেমন ছিল। বলছেন, খোলা পায়ে খোলা গায়ে, পায়ে কোনো জুতো নেই, গায়ে কোনো জামাটামা নেই, ঠেঙা লাঠি হাতে, হাতে একটা করে ছোট লাঠি আছে, গামছা কাঁধেতে বাঁধা কোমরে চাদর, কোমরে চাদরটাকে পেঁচিয়ে বেঁধে রেখেছেন, কাঁধে গামছা আছে, আর কৌতুক রহস্য মুখে হাজারো রগর, রগর করতে করতে আনন্দ করতে করতে যাচ্ছে, যেতে পথে কত রঙ্গ কব আমি কটি, উতরিল সন্নিকটে জয় রাম বাটি। আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন, এখন তো নানা রকম এই অমুক ফিল্মের মতো, এবার আমাদের বিয়ে হবে সেদিনকে দেখছিলাম ওই কাঁচের মধ্যে করে সেই নামবে বর, তারপরে সেই খুলে গেল তার সেই ক্রেনের একটা পার্ট খুলে গেল, কাঁচ সহ ভেঙে বর কোণে সেইখানেই গতিপ্রাপ্ত হয়ে গেল। এইরকম একবার একটা আপনারা করে দেখুন দিল্লির রাস্তায়, আপনারা তো অনেকে নাচতে নাচতে যায়, তো এইরকম একটা করে দেখুন, হাতে লাঠি, গা খালি, পায়ে পা খালি, শুধু কোমরে কাপড় আর কোমরে চাদর বাঁধা, কাঁধে গামছা নিয়ে বরযাত্রী চলেছে কামার পুকুর থেকে দক্ষিণেশ্বরে, দক্ষিণেশ্বরে এই জয়রামবাটিতে। জয়রামবাটিতে এসে বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে, জালিয়া সাতাশে কাঠি বিবাহের কলে, ঘুরে যাবে বরে বরে, ঘুরে যাবে বরে ঘেরে রমণী সকলে, জালিয়া কাঠি লাগিয়া কি হইল শুনো কথা, উড়ে গেল শ্রীপ্রভুর মাঙ্গলিক সুথা, হরিদ্রা মাখানো সুতা ছিল বাঁধা হাতে, অপূর্ব প্রভুর খেলা দেখিতে শুনিতে, চিরশক্তি আপনার করিয়া গ্রহণ, ছলে পুরাইলা দিলা অবিদ্যা বন্ধন। বলছেন, তাকে ঘিরে সেই সবুজ সবুজ কাটি আছে না, তার মধ্যে কাপড় লাগিয়ে মেয়েরা ঘোরে, আমি দেখেছি সেই ঘুর সাতবার যখন ঘুরছে তাতে ঠাকুরের হাতে লেগে ঠাকুরের সেই মাঙ্গলিক সুতা পুড়ে গেল। ওই যখন আব্বুদৈক নান্দীমুখ হয় তখন ওই ছেলেদের ডান হাতে মেয়েদের বাম হাতে ওই সুতোটা বাঁধা হয়, ফুলশয্যায় গিয়ে একে অপরের খুলে দিয়ে এর শেষ হয়ে যায়। এটার একটা ইঙ্গিত আছে, এটা হচ্ছে যেকোনো পুজোতেও দেখবেন আপনারা, যখন অধিবাস হয় তখন দেবীর বাম হাতে আর অথবা পুরুষ দেবতার ডান হাতে বেঁধে দেওয়া হয়, যখন বিসর্জন হয় তখন প্রথম মাঙ্গলিক সুতাটা খুলে দেওয়া হয়। এর কারণ হচ্ছে ওই মাঙ্গলিক সুতাটা হচ্ছে সিম্বল, যে এই আনুষ্ঠানিক এই ওই যে অনুষ্ঠানটা হচ্ছে এর অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব ওইটা দিয়ে শুরু হলো, আর খোলা হয়ে যাওয়া মানে আনুষ্ঠানিক পর্ব আর কিছু নেই। আভ্যুদয়িক নান্দিমুক শ্রাদ্ধ যেটা হয় সেটা হচ্ছে বিয়ের আনুষ্ঠানিক পর্বের শুভ সূচনা, আর যখন ফুলশয্যায় গিয়ে খুলে দেওয়া হয় আনুষ্ঠানিক পর্ব সমস্ত কিছু শেষ হয়ে গেল, বাকি যা সুবচনী হয় ওগুলো লোকাচার হিসেবে হয়, ওগুলোর আর কোনো প্রয়োজন নেই, আনুষ্ঠান কর্মের অঙ্গ নয় সেটা। বলছেন তিনি হরিদ্রা মাখানো সুতা পুড়ে গেল, কি অদ্ভুত কথা বলছেন, চিরশক্তি আপনারে করিয়া গ্রহণ ছলে পুরাইয়া দিলা অবিদ্যা বন্ধন। বলছেন চিরশক্তি তাকে তিনি গ্রহণ করেছেন তাই ছলে তিনি অবিদ্যার বন্ধনটি পুড়িয়ে দিলেন। আমাদের যে গুরুর ধ্যান আছে সেখানে বলা হয় যে ওই ধ্যায়েৎ শিরসি শুক্লাব্জে দ্বিনেত্রম দ্বিভুজম গুরুম শ্বেতাম্বর পরিধানম শ্বেত মাল্যানুলেপনম বরাভয়করম শান্তম করুণাময় বিগ্রহম বামেন উৎপল ধারিণ্যা শক্তা লিঙ্গিত বিগ্রহম স্মেরাননম সুপ্রসন্নম সাধুকাভীষ্টদায়কম। বামেন উৎপল ধারিণ্যা শক্তা লিঙ্গিত বিগ্রহম, আমার গুরু বসে আছেন, তার বাম দিকে এক শ্রীমূর্তি বসে আছে, তার হাতে একটি পদ্মফুল ধারণ করা আছে। আমাদের অনেকেরই এই মন্ত্রে গুরু ধ্যান করতে অসুবিধা হতে পারে, কারণ আমাদের গুরু সন্ন্যাসী, তার পাশে তো ওরকম ভাবে কোনো মহিলা বসে থাকার কথা নয়, আসলে ওটা হচ্ছে একটা প্রতীক, গুরু যে শক্তিতে ক্রিয়া করেন সেই শক্তিকে আমরা স্ত্রীমূর্তি হিসেবে কল্পনা করি, সেই স্ত্রীমূর্তি হচ্ছেন শক্তির স্বরূপিনী, আর কেমন সে শক্তি, বিশুদ্ধ পবিত্র শক্তি। তাই বলছেন বামেন উৎপল ধারিণ্যা শক্তি আলিঙ্গিত বিগ্রহম, উৎপল পদ্মফুল হচ্ছে পবিত্রতার প্রতীক, সেই গুরু শক্তি হচ্ছে পরম পবিত্র শক্তি। তাই তিনি মা, ঠাকুর এবং মা তো একে অপরের অবিচ্ছেদ্য অঙ্গ, তাদের তো আলাদা করে গ্রহণ বর্জন নেই, তাই এই আনুষ্ঠানিক এই মাঙ্গল্য সুতো গ্রহণ করে এই অনুষ্ঠান করে তাকে গ্রহণ করার কোনো মানে হয় না, লোকচক্ষু লোকের আনন্দের জন্য এই বিবাহ, আদতে এর কোনো প্রয়োজন নেই, তাই যেন ছলে তিনি হাতের এই মাঙ্গল্য সুতোটি পুড়িয়ে দিলেন। পুঁথিকার লিখছেন সমস্ত হইলে পরে শুভ পরিণয় কন্যাকর্তা হইলেন ব্যস্ত অতিশয় খাওয়াতে বর যাত্রী কন্যা যাত্রী গণে প্রথমে খাইতে বসে যতেক ব্রাহ্মণে দরিদ্র ব্রাহ্মণ ভাগ মত এক ঘর রচিয়াছে নারীগণ তাহাতে বাসর ভোজনের ঠাঁই হয় তাহার দুয়ারে দেখিয়া প্রভুর খেলা আত্মহারা করে বিশ্বরানী মাতা বিশ্বেশ্বর শ্রী গোসাই জনম যাহার ঘরে তার ঘর নাই জীবন উপায় মাত্র রকমে রকমে গড়া হতে এত গুপ্ত সাধ্যকার চিনে। পুঁথিকার বলছে যে যেই বিয়ে শেষ হয়ে গেল তখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হতে শুরু করলো। আপনারা ভেবে দেখুন মায়ের ওই ঘরের সামনের যে বারান্দা, ওই যেখানে জগদ্ধাত্রী পুজো হতো, ওই তিনটে ঘরের বারান্দা, ওই বারান্দায় বরযাত্রী এবং কনেযাত্রীদের বসে খাওয়ানো হচ্ছে। অর্থাৎ বিয়ের লোকের সংখ্যাটা বুঝে দেখুন আর কিরকম খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড বুঝুন, সেইখানে খাওয়া দাওয়া হচ্ছে। আর মায়ের ওই যে ছোট্ট ঘরটি যেটা এখানে থাকে ওই ভাগে ওইটি ঘর, ওই ঘরে মেয়েরা এই ঠাকুর এবং মাকে নিয়ে বরযাত্রী এই বাসর বসিয়েছেন আর সবাই খাচ্ছেন। খাওয়ানোর রীতি এরকম, প্রথমে ব্রাহ্মণ খাবে, তারপরে অন্যান্য ব্রাহ্মণ এতর জাতি খাবে, তারপরে সব শেষে অন্তজশ্রেণীরা খাবেন। বলছেন দেখিয়া ভোজনের ঠাঁই হয় তাহার দুয়ারে, যেখানে বাসর সাজানো হচ্ছে যে ঘরে তার ঠিক দরজার কাছেই ভোজনের ঠাঁই হয়েছে। বলছেন দেখিয়া প্রভুর খেলা আত্মহারা করে, ভগবানের এই লীলা দেখে যেন আত্মহারা হয়ে যেতে হয়। বিশ্বরানী মাতা বিশ্বেশ্বর শ্রী গোসাই জনম যাহার ঘরে তাঁর ঘর নাই, যিনি এই জগৎকে, জগৎ যাকে কেন্দ্র করে, যিনি জগতের ঈশ্বর, তিনি এমন একটা ঘরে জন্মগ্রহণ করলেন তার জন্য আলাদা করে কোনো ঘর নেই। কালকে এক জায়গায় বলছিলাম আমরা যে ওই দক্ষিণেশ্বরে আপনারা যদি কখনো গিয়ে দেখেন মাঝে ঘরে থাকতেন, কল্পনা করবেন গিয়ে, এখন কল্পনা করা ছাড়া অন্য কোনো উপায় নেই, ওই পুরোটা দরমার বেড়া দিয়ে ঘেরা ছিল নহবতখানাটা, আর মায়ের ঘরের পাশে যেখানে একটা ঠিক জলের একটা জালা আছে ওর পাশে একটা ছোট্ট দরজা আছে, আদতে ওটা হচ্ছে মায়ের কিচেন রান্নাঘর। যদি কিচেনের হাইট কতটা জানতে হয় তাহলে একটু পেছনে যেতে হবে, সিঁড়িটা দেখলে বুঝতে পারবেন কতটা হাইট। ওরা দরজা খুলে দিয়েছিল, আমি ভেতরে ঢুকে একটু দেখার চেষ্টা করলাম বসে থাকা যায় কিনা, দেখলাম সোজা হয়ে বসা যায় না। মা ওখানে কাঠের জালে রান্না করতেন আর একবারে আনন্দে শান্তিতে থাকতেন, কাঠের জালের ধোঁয়ায় সমস্ত নহবতটা একবারে পরিপূর্ণ হয়ে থাকতো, তারই মধ্যে মা আনন্দে রান্না করছে, কখনো ঠাকুরের জন্য, কখনো ভক্তদের জন্য, কখনো স্ত্রী ভক্ত নিজের জন্য,
কোনো রকম কিছু অভিযোগ নেই। আর আমাদের কত চিমনি মিমনি কত কি লাগানো হচ্ছে, তারপর হচ্ছে ধুর রান্না করে করে জীবনটা গেল, বাবা সারা জীবন রান্না করে গেল। গল্প হলো সত্যির গল্প, মনে আছে আপনাদের? সেই বাবুর্চি এসেছে, তাকে জিজ্ঞাসা করছেন যে বড় কন্যাকে যে কি কি হলে মুক্তি হয়, বলছে বাবা রান্নাঘর থেকে আর মুক্তি উপায় নেই। বলছে আপনাকে যদি কালকে আমাদের কলকাতা কর্পোরেশনের মেয়র করে দেওয়া হয়, কলকাতা কর্পোরেশন কি চালাতে পারবেন? অতএব যাকে যার মুক্তি তার জায়গা থেকে খুঁজে নিতে হবে। মা যেন ঠিক সেই রকম ভাবে আমাদের সকলকে দেখিয়ে দিচ্ছে, ছোট্ট যে আবরণ তার জন্য যতটুকু অ্যালোটেড হয়েছে তার মধ্যে তিনি এক দিব্য জীবনের রচনা করে দেখাচ্ছেন আমাদের কেমন করে নতুন জীবনকে জাগাতে হয়। তাই বলছেন, বিশ্বেশ রানী মাতা বিশ্বেশ্বর শ্রী গোসাই, জনম যাহার ঘরে তার ঘর নাই, জীবন উপায় মাত্র রকমে রকমে, গোড়া হতে এত গুপ্ত সাধ্যকার চিনে, এমন ভাবে নিজেদের গোপন করে রেখেছেন, লুকিয়ে রেখেছেন, পাছে জানাজানি হলে যে উদ্দেশ্য সাধনের জন্য এসেছেন সেইটাকে তার সেইটার ব্যত্যয় হয়। আমরা একটুখানি অংশ ছেড়ে দিয়ে পরের অংশ থেকে পড়ব। পুথিকার লিখছেন, বাসরে দেখিয়া প্রভু অনেক রমণী, শুন কি হইল পরে অপূর্ব কাহিনী, নানাবিধ রমণীরা নানা রঙ্গ হারে, রঙ্গময়ীর মার লীলা জাগিল অন্তরে, মা মা বলি হইলা প্রভু ভাববাস বেশান্বিত, কোকিল জিনিয়া কণ্ঠে ধরিলেন গীত, যেমন কাঁদান গানে মোহিত নাগিনী, সেই মতো স্তব্ধিভূত পুরুষ রমণী, পাতে হাত মুখে ভাত খেতে যারা ছিল, পুতুলের প্রায় গান শুনিতে লাগিল, বাসরে রমণীগণ মোহিত অবাকে, দেখে বরে নিরক্ষিয়া অনিমিক চোখে, ছিল মনে কত রমত রঙ্গ করিবারে, দেখে রঙ্গ রঙ্গ করা সব গেল উড়ে, শ্যামা গুণ গানে প্রভু এত মত্ততর, কোমরে কাপড় নাই প্রায় দিগম্বর, বাসর সাজায় ছিল যত যতগুলি নারী, সবার চরণ রজ মস্তকেতে ধরি, মহাধন্যা পুণ্যবতী মহাপূজ্যতর, লয়ে হর গৌরী যারা সাজালে বাসর, সে যুগলে যে যুগলে দর্শনে বিরিঞ্চি অক্ষম, আখির মিঠায় সাধ কইল দর্শন, তবে কিনা কি দেখিল না বুঝে ব্যাপারে, বড় গুপ্ত এইবারে প্রভু অবতার। পুথিকার বলছেন, মেয়েরা ঠিক করে রেখেছে বাসর সাজিয়ে তারা ঠাকুরকে নিয়ে রঙ্গ করবে, রসাত্মক আদি রসাত্মক অতি আদি রসাত্মক অতি অতি আদি রসাত্মক সব গল্প বলা হবে, মজা করা হবে, ভেড়ুয়া বানানো হবে, কত কি ভেবে রেখেছে তারা। আর ঠাকুর এক অদ্ভুত লীলা করলেন, সব সারি সারি মেয়েদের দাঁড়িয়ে থাকা দেখে তার মনে হলো আদ্যাশক্তি মহামায়া যেন নানা রূপ ধারণ করে তার সামনে এসে দাঁড়িয়েছেন। তিনি দিব্য সঙ্গীত গাইতে থাকলেন, এমন সে দিব্য সঙ্গীত যখন তিনি গাইছেন তার সে গান শুনে মেয়েদের দুচোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, তারা হতবাক হয়ে আছে, কত কি করবে ভেবেছিল, কোনো কিছু তাদের মনে হতে থাকলো না। বাইরে যারা খেতে বসেছিল, যারা বিয়ের ভোজ খাবে বলে এসেছিল, ভাত তাদের মুখের মধ্যে থাকলো আর হাত তাদের পাতের ওপর পড়ে থাকলো, একেবারে ঠিক যেরকম ভাবে নাগিনী সাপকে যে সেই ফেনিওয়ালা বাজিয়ে বাজিয়ে যেরকম ভাবে একবারে স্তব্ধ করে দেয়, সবাইকে তিনি স্তব্ধ করে দিলেন। কি করে হলো এই কাণ্ড? আমরা যখন আমাদের তো ত্রিস্তর মন, সত্য রজতম, সত্যগুণে আমরা উচ্চ চিন্তা করি, রজগুণে আমরা কার্য করি, তমগুণে আমরা এই সমস্ত ঘুমিয়ে থাকা নিম্ন জাতীয় চিন্তা করি। এই যে রসাত্মক নানা রকম আদি অতি আদি এই সে রসাত্মক কথাবার্তা তারা বলতেন তাদের কোন মন দিয়ে? না, নিচের মন দিয়ে, নিচের মনটা দিয়ে। ঠাকুর এমন গান গাইলেন তাদের মনের যেন উত্থান হয়ে গেল রজ থেকে সত্য গুণে, তারা ভুলে গেলেন কি গল্প পড়বেন বলেন, ঠাকুর গাইতে গাইতে সম্পূর্ণ দিগম্বর হয়ে গেছেন, ঠাকুরকে তারা হাঁ করে দেখছেন, তাদের মনে এতটুকু লজ্জা আসছে না, এতটুকু বোধ আসছে না যে বাবা এরকম ২৪ বছরের দামরা ছেলে এরকম নান্টু হয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো বোধ হচ্ছে না, কারণ তাদের মন এক সমস্ত কিছু সব লোককে ছাপিয়ে গেছে। বলছেন, বাসরে রমণীগণ মোহিত অবাকে, দেখে বরে নিরক্ষিয়া অনিমিক চোখে, ছিল মনে কত রঙ্গ মত রঙ্গ করিবা, ছিল মনে কত মত রঙ্গ করিবারে, দেখে রঙ্গ রঙ্গ করা সব গেল উড়ে। কত কি ভেবে এসেছিলেন কত রকমের রঙ্গ করবেন তারা, কিন্তু শ্রীরামকৃষ্ণের দিব্য রঙ্গ দেখে এমন তারা মেতে গেলেন যে আর এই রঙ্গ থেকে নিজেদের রঙ্গ করার আর শোভা পায় না বলে তারা স্তব্ধ হয়ে গেলেন।
বলছেন তারা মহাপুণ্যা মহাধন্যা, তাদের আমি পদরজ গ্রহণ করি। পুঁথিকার বলছেন সবার চরণ রজ মস্তকেতে ধরি। বলছেন হরগৌরীকে নিয়ে যারা বাসর সাজায় তারা খুব সামান্য মানুষ নন, যাদের যুগল দর্শন করতে বিরিঞ্চি অক্ষম তারা, তাদেরকে যেন তিনি তাদের দিব্য দর্শন করলেন করলেন এমন ভাবে যে দেখে দেখে চোখ একজন যেন স্বাদ তার পূর্ণ হচ্ছে না, এরকম ভাবে তিনি করলেন। তবে কিনা কি দেখিল না বুঝে ব্যাপার, বড়গুপ্ত এইবারে প্রভু অবতার। তারা দেখলেন কিন্তু এই তত্ত্ব কি তারা নিতে পারলেন, এই ভাবটা কি তারা তাদের মনের মতো নিতে পারলেন, এইটা হচ্ছে পুঁথিকারের প্রশ্ন। বলছেন দেখা তো হলো বটে কিন্তু বোঝা কি হলো, এইটা হচ্ছে আমাদের জন্য প্রশ্ন। আমরা তো রোজ শ্রীরামকৃষ্ণকে দেখি, রোজ তার নাম গুণগান করি, বুঝি আমরা কজনে, কতটা তার লীলাকে অনুভব করতে পারি, কতটা আমরা তার লীলাকে আমাদের জীবনে আস্বাদন করতে পারি, এ প্রশ্ন যেন শুধু তাদের জন্য নয়, এ প্রশ্ন যেন তিনি আমাদের জন্য তুলে দিলেন। আরেকজন তারও জীবনে ঠাকুরের গান শুনে এক অদ্ভুত ঘটনা ঘটল। কিরকম, ব্রাহ্মণীর নাম শ্যামা প্রভুর শাশুড়ি, উদরে জন্মে যার জগত ঈশ্বরী, বলিয়াছি কিছু আগে দেখো মনে করে একবার প্রভুদেব হৃদয়ের ঘরে, জনেক গায়ক তথা গায়ে একদিন শুনে জুটে নর নারী নবীন প্রাচীন, নারীগণের মধ্যে এক কন্যা করি কোলে, শুনে গান একসঙ্গে নারীদের দলে, একত্রিত যত সব চেনা পরস্পর, প্রতিবাসী কিছু দূরে সেই গ্রামে ঘর, নিকট সম্বন্ধ যুক্ত আপনা আপনি, তাই তথা সমবেত পুরুষ রমণী, অল্প বয়স শিশু মেয়ে কোলে ছিল যার, গীত সমাপনে এক আত্মীয় তাহার, আদরে কহিলা বালকিয়া সম্বোধিয়া, এত লোকে কারে চাহ করিবারে বিয়া, অমনি দেখান বালা তুলি ধুই করে, সন্নিকটে সমাসীন প্রভু গদা ধরে, এই বালা গুরু মাত ব্রাহ্মণ কুমারী, জননী তাহার শ্যামা প্রভুর শাশুড়ি, ছিল জোড়া দিদি আই হেসেলের কাজে, জামাইয়ের মিঠা স্বর হৃদে মাঝে বাজে, শুনি মুরলির গান যেমন গোপিনী, বাসরে আইল ধে দিদি ঠাকুরানী, দূরে লাজ গেল খুলে মুখেরও বাসন, দূরে লাজ গেল খুলে মুখেরও বসন, আপনা হারায়ে হেরে জামাতা রতন, রূপের পুতলি প্রভু দেবে গদা ধরে, যৌবনের প্রারম্ভ প্রায় 2500 বৎসর, এতে কো মুখের ঢাকা গেছে দিদি আই, সামাল অঙ্গের বাস বিষম জামাই, জগ জন মনোচরা প্রভু ভগবান, গুপ্ত অবতার তাই পাইলে এরান, কেবা সমভাগ্যবতী ভুবন ভিতরে, উদরে ধরিল যার ব্রহ্মাণ্ড উদরে, জামাই অখিলপতি ব্রহ্ম সনাতন, ব্রহ্মা বিষ্ণু মহেশের পূজিত চরণ, ধন্য ধন্য দিদি আই প্রভু অবতারে, ঈশ্বর বালিকা বেশে খেলে যার ঘরে, বসাইয়া কোলে তারে খাওয়াইলে মাই, হিনের কি আছে সাধ্য স্বরূপত গাই, জামাই দুহিতা তব তাঁদের চরণে, জন্ম জন্ম রতিমতি ভিক্ষা দেহ দিনে, শ্বশুর শাশুড়ি কিবা আত্মীয় স্বজন, কারে নাহি ধরা ছোঁয়া দিল ভগবান। পুঁথিকার বলছেন আরেকজন, তিনি হলেন ঠাকুরের শাশুড়ি শ্যামা সুন্দরী দেবী, তিনি রান্নার কাজে ব্যস্তই ছিলেন, জামাইয়ের দিব্য গান শুনে তিনি আর রান্নায় থাকতে পারলেন না। তার সম্বন্ধে বলা আছে সেই গল্প যে শিহরেতে শান্তিনাথের শিবের মন্দিরে, আমরা বলি সাধুরা বলি ওটা হচ্ছে এ যুগের ওই স্বয়ম্বর সভা হয়েছিল, ওখানে সেই গান গাওয়া হলো, যাত্রা টাত্রা হলো, সব হয়ে যাওয়ার পরে শিহর হচ্ছে আমাদের শ্যামাসুন্দরী দেবীর বাপের বাড়ি, তিনি সেখানে এসেছেন, তিনি কোলে করে সারদাকেও নিয়ে এসেছেন, গান টান হয়ে যাওয়ার পর মেয়েরা জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে ইচ্ছা করে, গল্পে বর্ণনায় আছে, বলছে এক হাত নয় দু হাত দিয়ে এরকম করে দেখাচ্ছেন যে ওই লোককে তিনি বিয়ে করবেন, মা যেন স্বয়ং স্বয়ম্বরা হলেন। বলছেন সেই যিনি আঙুল তুলে দেখিয়েছিলেন তিনি হলেন সারদা সুন্দরী, আর তার মা হচ্ছেন শ্যামাসুতা শ্যামাসুন্দরী দেবী, তিনি হলেন তার মা। প্রভুর গান শুনে তিনি ব্যস্ত ছিলেন রান্নাঘরে, এখনকার মতো তো কেটারিং সার্ভিস ছিল না, গ্রামের মেয়েরাই রান্না বান্না করে খাওয়া দাওয়া করত, তাই তিনি সেই রান্নাতে ব্যস্ত ছিলেন, কিন্তু জামাইয়ের গান শুনে তিনি একেবারে মোহিত হয়ে ছুটতে ছুটতে সব কাজ ফেলে চলে এলেন। এক গলা ঘোমটা দিতেন যিনি জামাইকে দেখে, তার মাথার ঘোমটা খুলে গেছে, বসবাস ঠিক সেইভাবে আর নেই, হাঁ করে গিয়ে দাঁড়িয়ে সেই ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছেন, যা আমাদের প্রাচীন রীতি অনুযায়ী নয়। এখন ছেলেদের বিয়েতে মায়েরা যান দেখেছি, কিন্তু পুরনো রীতিতে মায়েরা কখনো ছেলেদের বিয়েতে যেতেন না। কিন্তু সেই শাশুড়িরা একটু অপাঙ্ক্ত, মানে আপার গ্রেডের সিটিজেন হয়ে গেছেন, তো তাই তাদের এইসব কচিকাচাদের মজার ভেতরে তাদের ঢুকতে দেওয়া হতো না। কিন্তু তিনি সমস্ত বাধা অতিক্রম করে গিয়ে সেই দরজার কাছে গিয়ে হাঁ করে দাঁড়িয়ে দেখছেন, কি দেখছেন, ২৪ বছরের সুন্দর যুবক জামাই, তার সেই দিব্য রূপ, গায়ে কোনো কাপড় নেই, আর দিব্য আনন্দে তিনি ভরপুর হয়ে গেছেন। শাশুড়িরও বেশবাস ঠিক মতো নেই, দুজনে দুজনকে দেখে কেউ লজ্জা পাচ্ছেন না, তাদের দুজনের মন যেন এক অতি উচ্চ সুরে বাঁধা হয়ে গেছে। পুথিকার বলছেন যে, ধন্য ধন্য দিদিয়াই, তুমি ধন্য, তোমার অখিল পতি জামাই আর জগদীশ্বরীকে তুমি গর্ভে ধারণ করেছো, শুধু ধারণ করনি, কোলে করে তাকে মানুষ করেছো, নিজের সুধা পান করে তাকে বড় করেছো, তোমার মতো বড় মানুষ আর কেউ আছে? তাই বলছেন, জন্ম জন্মে রহি রহেমতি ভিক্ষা দেহ দিনে, জামাতা দুহিতা তব তাঁদেরও চরণে। বলছেন তাই তোমার কাছে ভিক্ষা প্রার্থনা করি, তোমার মতো শক্তিমতী আর তো জগতে দুটো নেই, তুমি আমায় আশীর্বাদ করো যেন প্রতি জন্মে জন্মে এই তোমার জামাই এবং তোমার দুহিতার প্রতি, দুহিতার শ্রীচরণে যেন আমার ভক্তি শ্রদ্ধা থাকে। পুথিকার লিখছেন, ঠাকুর এত লীলা করলেন কিন্তু ধরা একটুও দিলেন না। কিরকম বলছেন, শ্বশুর শাশুড়ি কিবা আত্মীয় স্বজন, কারে নাহি ধরা ছুঁয়া দিলা ভগবান, মুগ্ধ বন যতক্ষণ দেখে শুনে তাই, অন্তর হইলে পরে সব ভুলে যায়। বলছেন শ্বশুর শাশুড়িকে তিনি সব দেখা দিলেন, সব কিছু করলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তের জন্য তাদের মনে রইল, যে মুহূর্ত অতিক্রান্ত হয়ে গেল, যে মুহূর্তটা চলে গেলে আর তাদের মনে পড়ে না, কিচ্ছু মনে থাকবে না, কোনো স্মৃতি থাকবে না। কালকে আমরা এই কথাটা আলোচনা করছিলাম, আমরা সব ভুলে যাই। ঠাকুরের এই যে কথামৃত দুপুরবেলা পড়েছি, কিংবা আগে কালকে রাত্রিরে বেশ গোল করে ঘরের মধ্যে বসে পড়েছি, আজকে দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধেবেলা আপনাদের জিজ্ঞাসা করুন, একটি কথাও আমাদের মনে নেই, আমরা সব ভুলে যাই, তার লীলা কথা সব ভুলে যাই। কিন্তু কি ভুলতে পারি না? পুথিকার বলছেন, ভুলিতে না পারে কিন্তু মূরতি সুন্দর, পিকো পাখি বিনা যিনি শ্রীকণ্ঠের স্বর, মরিকি মোহন কান্তি খেলে শ্রী বয়ানে, ঈষৎ বিশেষে ঈষৎ বাঁকা নয়নের কোণে। বলছেন তার সেই দিব্য কণ্ঠস্বর যে শুনেছে মহাপুরুষ মহারাজের কাছে, পূজনীয় ভূতেশানজি শুনেছিলেন, ঠাকুর যখন সকালবেলা গান গাইতেন, ভগবানের নাম করতেন, বলতেন পাথরও যেন গলে যাবে, এত মিষ্ট সেই ভগবানের নামের স্বর। তিনি বলছেন কেমন, বলছেন পিক ও পাখি বিনা যিনি শ্রীকণ্ঠের স্বর, কোকিলের ডাক, বাঁশির স্বর, বিনা সমস্ত কিছুকে হার মানিয়ে যায়, তার চেয়েও যেন মধুরতর শ্রীরামকৃষ্ণের স্বর। বলছেন তার সঙ্গে কেমন, মরিকি মোহন কান্তি খেলে শ্রী বয়নে, ঈষৎ বিশেষে ঈষৎ বাঁকা নয়নের কোণে। বলছেন তার যে সে যে দিব্য রূপ, কি সুন্দর সে রূপ, তার মুখখানি কি অপূর্ব, তার চোখগুলো সেই টানা টানা যে চোখ, তার চোখের কোণে যে কিরকম সুন্দর করে টানা, যেখান থেকে কানের উৎপত্তি হয়েছে, আমরা যদি ঠাকুরের রূপ ভালো করে দেখি। বলছেন কি তার সে দিব্য রূপ আর কি, কি শোভা অধরে মৃদু সুহাসীর খেলা, কি ভাঠাম ধীর পদ সঞ্চালন বেলা, রূপের আকর প্রভু ঠাকুর গোধাই, ধুবিধাতার তুলি স্পর্শ শ্রীঅঙ্গে তেনাই, শিল্পকলা বিধাতার নাহি এত দূর, আপনারে গঠি আছে আপনি ঠাকুর। তার সেই দিব্য শরীর, তার সেই দিব্য হাসি, যে হাসি দেখে আমরা বারবার মুগ্ধ হয়েছি, তিনি যখন হাঁটতেন, তিনি যখন চলতেন, তিনি যখন নাচতেন, তার সেই পদসঞ্চালন, তা দেখে আমরা মুগ্ধ হয়ে যেতাম। বলছেন সমস্ত কিছু দিয়ে যেন বিধাতা নিজে নিজেকে তৈরি করেছেন, বিধাতা পুরুষের সেই যিনি কারিগর, তার ক্ষমতা ছিল না এই মানুষকে তৈরি করার। বলছেন ভুলাইতে জগজন তাদেরও কল্যাণে, কেন তিনি এত রূপ ধারণ করে এসেছেন? পুথিকার বলছেন, ভুলাইতে জগজন তাদেরও কল্যাণে, বিমোহিত তুচ্ছ যারা কামিনী কাঞ্চনে, শুন রামকৃষ্ণ লীলা অপূর্ব কথন, ভবসিন্ধু তরিবারে বাঞ্ছা যতিমন। বলছেন জগজনকে ভুলাইতে, কি ভুলাইতে? বলছে আমরা কামিনী কাঞ্চনে সদা সর্বদা আসক্ত হয়ে পড়েছি, আমাদের মন সর্বদা কামিনী কাঞ্চন ভিন্ন আর কোনো কিছু জানতে চায় না, আমাদের মন আর কোনো কিছু শুনতে চায় না, তাতেই ডুবে আছি। যত ভগবানের লীলা পড়ছি, যত ভগবানের কথা পড়ছি, ক্ষণিকের জন্য যেন আমাদের মনে থাকছে, তারপরে আস্তে 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 সেটা আমাদের স্মৃতিপট থেকে অপসৃত হচ্ছে। বলছেন সেই সেই আমাদের সেই কামিনী কাঞ্চন আসক্ত মানুষকে যেন ভগবানের শ্রীমূর্তি, যেটা সত্যগুণের আধার, সে সত্যগুণে তৈরি, সেইটা সেই সত্যগুণে মনকে রাখার জন্য তিনি যেন তার এই দিব্য রূপ ধারণ করে এলেন। যে মুহূর্তে আমরা তার কথা মনে পড়বে আমাদের, সঙ্গে সঙ্গে আমাদের ভেতরের মন যেমন রজতমতে ঘুরে বেড়াচ্ছিল, সেই সত্যগুণে আরূঢ় হবে, আর আমাদের মন এক উচ্চ ভাবনায়, উচ্চ চিন্তার মধ্যে মেতে থাকবে। পুথিকার বলছেন শ্রীরাম শুনো রামকৃষ্ণ লীলা অপূর্ব কথন, ভগবানের লীলা বলছেন অপূর্ব কথন, কেন? এ যেন আমাদের নতুন করে বাঁচার পথ দেখায়। আমরা রোজ একটু একটু করে মরে যাই জানেন তো, আর সেই মরা থেকে বাঁচানোর জন্য শ্রীরামকৃষ্ণ এক নতুন জীবন ধারণ নিয়ে এসছেন। তার কথাকে অমৃত বলছেন, কেন অমৃত? তা আমাদের নিত্য দিনের মৃত্যু থেকে জাগাতে চেষ্টা করে। যখন মন খুব খারাপ হয়ে গেছে, মন যখন আর কোনো কিছু ভাবছে না, তখন এই লীলা চিন্তা করুন। ভাবুন সীতানাথ পাইনের বাড়িতে ঠাকুর, দুর্গাদাস পাইনের বাড়িতে ঠাকুর গেছেন, সেই রমণীর বেশ ধারণ করে গেছেন, পুরুষরা তাকে দুচ্ছাই করেছেন, তিনি ভেতরে ঢুকে গেছেন, মেয়েরা জিজ্ঞেস করছেন এসো গো কাছে এসে বসো, তিনি ধানের মড়াইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে আছেন, বলছেন নাম কি গো? মুখ ফিরিয়ে ঘুমটা টেনে বলছেন আমার নাম অমুক, যেন কত লজ্জা। বলছেন খাও গো, বলছেন গলা অব্দি ভর্তি হয়ে আছে, কারণ তিনি জানেন খেলে তিনি ধরা পড়ে যাবেন, মেয়েদের খাওয়া ছেলেদের খাওয়া একরকম। ওই মণ্ডলীতে আড্ডা বসিয়েছেন, সকলে ভুলে গেছে রান্না করার কথা, শিশুকে খেতে দেওয়ার কথা। তারপরে যখন সন্ধ্যায় রাত্রি হয়ে এসছে, শিশুরা কাঁদছে, মায়েরা শিশুকে তুলে নিয়ে এসেছেন, ঠাকুরের সেই সঙ্গ ছাড়তে পারছেন না তারা, ঠাকুর বলছেন দাও দাও কোলে দাও, আমার কোলে দাও শিশুকে। তারপরে দুধের বাটি দিয়ে গুঁদলিয়ে গুঁদলিয়ে খাওয়াচ্ছেন, পুরনো মায়েরা জানেন সেই হাঁটু নাচিয়ে নাচিয়ে খাওয়ানো, যাতে পেটে বেশি করে দুধ যায়, সেরকম গুঁদলিয়ে গুঁদলিয়ে খাওয়াচ্ছেন। এমন সময় রামেশ্বর এসে খোঁজ করছেন, গদাই গদাই, বলছেন যাচ্ছি গো দাদা। খুলে গেল সমস্ত কিছু, ছেড়ে গেল সেই শিশু, ছেড়ে গেল সেই দুধের বাটি, খুলে গেছে ঘোমটা, খুলে গেছে মাথার খোঁপা, তিনি ছুটতে ছুটতে চলেছেন আনন্দে সাগরে ভাসমান সবাই। এই তিনি তাঁর লীলা। তাই বলছেন শুনো রামকৃষ্ণ লীলা অপূর্ব কথনই, লীলাগুলো পড়ার কারণ তাই, যে সময় আমাদের দুঃখে মন ভেঙে যায়, যখন আমরা কোনো আর আশা খুঁজে পাই না, আমাদের সেই নিরাশার দিনে তিনি আশার আলো নিয়ে আসেন, আমাদের নতুন করে বাঁচবার প্রেরণা দেয়, নতুন করে জাগবার প্রেরণা দেয়, আর নতুন করে ভাবায় যে আমিও পারি নতুন করে জেগে উঠতে, আমিও পারি। এই যে যে চলছে যে ফেজটা, এটা পেরিয়ে যাবে, আমি একে অতিক্রম করার শক্তি রাখি, কারণ আমার ভেতরে শ্রী রামকৃষ্ণের সত্তা বিরাজ করছে। ঠাকুরের কাছে প্রার্থনা, আমরাও যেন প্রতি মুহূর্তে তার লীলাকে স্মরণ করে আমাদের এই ভব জীবন্তরই এগিয়ে নিয়ে যেতে পারি। আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে। আরেকজনের, আজকে মায়ের কথা বললুম, আর কালকে আরেকজনের কথা বলবো, যাকে ছাড়া শ্রীরামকৃষ্ণকে ভাবা প্রায় অসম্পূর্ণ। অবশ্যই তিনি স্বামীজি নন, তার কথা আপনাদের বলবো, সেই অবধি আমাদের থাকুক। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণর নু মাগে অধম, ওম শান্তি 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 হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।